ঘটনার নেপথ্যে।
শ্রোতা বন্ধুরা, ঘটনার নেপথ্যে শীর্ষক আমাদের নতুন ধারাবাহিকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের হয়তো জানা আছে, পশ্চিমা গণমাধ্যমের প্রধান কাজ হচ্ছে যে কোনো ঘটনাকে উল্টো করে তুলে ধরা, দর্শক শ্রোতা পাঠককে উত্তেজিত করে জনমতকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে। এসব গণমাধ্যমের জুড়ি নেই, বিশেষ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য এসব গণমাধ্যমে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এজন্য তারা মনগড়া কল্পকাহিনী প্রচার করে একটি ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করছে। পাশ্চাত্যের গণমাধ্যমগুলোর এই নাশকতামূলক তৎপরতা তুলে ধরার জন্য আমরা এই নতুন ধারাবাহিকের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে আমরা পশ্চিমা গণমাধ্যমগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যেসব কল্পকাহিনী প্রচার করে সেসবের স্বরূপ উন্মোচন করার চেষ্টা করব। সেই সঙ্গে এসব প্রচারণাকে ব্যর্থ করে দিতে ইরানের পক্ষ থেকে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলিও আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি নতুন এই ধারাবাহিকে আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
বহুল প্রচারিত একটি ঘটনা বর্ণনা করে আজকের আসর শুরু করব। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সেন্টার পার্কে একটি পাগলা কুকুর একটি শিশুর উপর হামলা চালায়। এ দৃশ্য দেখে এক ব্যক্তি সাহস করে কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়েন এবং কুকুরটিকে গলা টিপে হত্যা করেন। এ সময় নিউ ইয়র্ক টাইমস পত্রিকার সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি কুকুরের হাত থেকে শিশুটিকে উদ্ধারকারী ব্যক্তির কাছে ছুটে যান এবং তাকে বলেন, আগামীকাল নিউ ইয়র্ক টাইমস পত্রিকার ব্যানার শিরোনামটি হবে এরকম, নিউ ইয়র্কের এক সাহসী যুবক এক বালকের জীবন রক্ষা করেছে। এ সময় ওই ব্যক্তি সাংবাদিককে বলেন, আমি তো নিউ ইয়র্কের অধিবাসী নই। তখন সাংবাদিক বলেন, তাহলে শিরোনামটি হবে এরকম, একজন বীর মার্কিন নাগরিক একটি বালকের জীবন রক্ষা করেছে। এ সময় ওই ভদ্রলোক বলেন, কিন্তু আমি মার্কিন নাগরিক নই, আমি একজন পাকিস্তানি।
এ কথা শোনার পর নিউ ইয়র্ক টাইমস পত্রিকার সাংবাদিক সেখান থেকে চলে যান। পরদিন পত্রিকাটির শিরোনাম করা হয় এরকম, বর্বর মুসলমানের হাতে নিকৃষ্ট প্রাণী কুকুরের জীবনও নিরাপদ নয়। খবরটির ইন্ট্রোতে লেখা হয়, গতকাল সেন্টার পার্কে এক উগ্র মুসলমান একটি কুকুরকে গলা টিপে হত্যা করেছে। এফবিআই ধারণা করছে এ ঘটনার পেছনে আল কায়েদার হাত আছে। বিগত বছরগুলোতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন মুসলমানদের বিরুদ্ধে যে রণকৌশল অবলম্বন করে এই ঘটনাকে তার একটি ক্ষুদ্র নমুনা হিসেবে উল্লেখ করা যায়। র্যান্ড কর্পোরেশন এখন থেকে দুই দশকেরও বেশি সময় আগে নেটওয়ার্ক যুদ্ধ সম্পর্কে একটি বই প্রকাশ করে। বইটির একটি গুরুত্বপূর্ণ বাক্য ছিল এরকম, আগামীর যুদ্ধে সেই পক্ষ বিজয়ী হতে পারবে না যার কাছে সবচেয়ে বড় বোমা আছে, বরং সেই পক্ষ বিজয়ী হবে যে সবচেয়ে সুন্দরভাবে ঘটনা রটিয়ে দিতে পারে।
গণমাধ্যম বিষয়ক বিশ্লেষকরা মনে করেন, বর্তমানে গণমাধ্যমের কাজের ধরন হচ্ছে তারা আগে ঘটনার বর্ণনা তৈরি করে এবং তারপর সেই বর্ণনা অনুযায়ী ঘটনা সাজায়। ইরানের গণমাধ্যম বিষয়ক বিশেষজ্ঞ মোহাম্মদ জাওয়াদ মোহাম্মদি এ সম্পর্কে বলেন, বর্তমানে যোগাযোগ ও তথ্য প্রযুক্তির যুগে পশ্চিমা গণমাধ্যম যন্ত্রগুলো এমন একটি ভাব দেখায় যে তাদের দেশগুলোতে গণতন্ত্র, মানবাধিকার ও বাক স্বাধীনতা পরিপূর্ণভাবে বিদ্যমান রয়েছে। তাদের আচরণে মনে হয় পশ্চিমা দেশগুলোর গণমাধ্যমগুলো সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে এবং তাদের উপর সরকার বা প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। অথচ বাস্তবতা হচ্ছে, পশ্চিমা গণমাধ্যমগুলোতে যেসব খবর, তথ্য, সংবাদ বিশ্লেষণ ও মতামত প্রচারিত হয় এবং যেসব সংবাদের ভিত্তিতে এসব দেশের জনমত পরিচালিত হয় তার সবই আগে থেকে সাজানো থাকে। রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে দিক নির্দেশনা পেয়ে বৃহৎ গণমাধ্যমগুলো এসব ঘটনার চিত্রনাট্য সাজিয়ে দেয় এবং বাকিরা তা অনুসরণ করে মাত্র।
বাস্তবতা হচ্ছে মানুষের মনোজগতে সেই চিন্তাধারা স্থান করে নিতে পারে যা আকর্ষণীয় বর্ণনা উপস্থাপন করতে পারে এবং সেই বর্ণনাকে সঠিক প্রমাণ করে দৃশ্যপটে জায়গা করে নিতে পারে। যে কোনো ঘটনার প্রথম বর্ণনাটি যে প্রতিষ্ঠান উপস্থাপন করতে পারবে সেটি দর্শক শ্রোতাদের দৃষ্টি নিজের দিকে কেড়ে নেবে এবং তার পক্ষেই নিজের দৃষ্টিভঙ্গি জনমতের উপর চাপিয়ে দেওয়া সম্ভব হবে। এভাবে গণমাধ্যম ও ইন্টারনেটের এই যুগে যে কোনো ঘটনাকে সবার আগে কে কিভাবে বর্ণনা করল তার উপর চূড়ান্ত বিজয়ী কে হবে তা নির্ভর করে। শুধুমাত্র আগে ঘটনা বর্ণনা করে বিজয়ী হওয়ার এই প্রবণতাকে যুদ্ধ ছাড়া বিজয় বলে অভিহিত করা হয়।
বর্তমান বিশ্বে দুঃখজনকভাবে বিশ্বের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, সিনেমা, ইন্টারনেট, রেডিও ও মিউজিক চ্যানেলগুলোর নিয়ন্ত্রণ ইহুদিবাদীদের হাতে রয়েছে। এ কারণে যে কোনো ঘটনা রটিয়ে দিয়ে তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইহুদিবাদী শক্তিগুলো। বিশ্বের সাধারণ মানুষের ধারণা, গণমাধ্যমগুলো যা কিছু ঘটে তার উপর ভিত্তি করে সংবাদ তৈরি করে, কিন্তু বাস্তবতা তেমনটি নয়। কোনো পেশাদার গণমাধ্যমই সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া কোনো খবর বা ছবি প্রচার করে না। তারা আগে থেকে একটি চিত্রনাট্য তৈরি করে যা হয়তো তাদের কোনো খবর বা সংবাদ বিশ্লেষণে সরাসরি বর্ণনা করে না, কিন্তু ইনিয়ে বিনিয়ে নিজেদের কার্যসিদ্ধি করে নেয়।
উদাহরণস্বরূপ, বিবিসির থিঙ্ক ট্যাঙ্ক এই সিদ্ধান্ত নেয় যে সংযুক্ত আরব আমিরাতকে উন্নতি ও অগ্রগতির মডেল হিসেবে তুলে ধরতে হবে এবং প্রমাণ করে দিতে হবে যে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষার কারণেই আরব আমিরাতের এই উন্নতি সম্ভব হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিবিসি হাজার হাজার খবর ও সংবাদ বিশ্লেষণ তৈরি করবে, শত শত প্রামাণ্যচিত্র নির্মাণ করে সামাজিক আন্দোলন শুরু করে দেবে, আর এত কিছুর ফলস্বরূপ সাধারণ দর্শক শ্রোতা কোনো ধরনের চিন্তাভাবনা বা গবেষণা ছাড়াই একথা গভীরভাবে বিশ্বাস করবে যে সংযুক্ত আরব আমিরাত এখন উন্নত বিশ্বে প্রবেশ করেছে।
ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হওয়ার পর থেকে এদেশের মানুষ ইসলামী বিপ্লব ও প্রতিরোধ অক্ষ সম্পর্কে পশ্চিমা গণমাধ্যমগুলো শত শত মিথ্যা খবর, গুজব ও রটনা তৈরি করে তা প্রচার করেছে। আমরা আমাদের এই নতুন ধারাবাহিকে পশ্চিমা গণমাধ্যমগুলোর ঘটনা ও রটনা তৈরির এই প্রক্রিয়ার স্বরূপ উন্মোচনের চেষ্টা করব। পশ্চিমা গণমাধ্যমগুলো ইরান সম্পর্কে নেতিবাচক ও হতাশাজনক চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরলেও বাস্তবতা হচ্ছে ইরান জ্ঞানবিজ্ঞান, সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়ে বিশ্বের বহু দেশের চেয়ে এগিয়ে রয়েছে। ইরানের সঠিক চিত্র তুলে ধরতে হলে এসব উন্নতির খবর প্রচার করতে হবে। তো শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।